அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அஷ்ஹது அல்லா இலாஹா இல்லல்லாஹ் அஷ்ஹது அல்லா இலாஹா இல்லல்லாஹ் அஷ்ஹது அன்ன முஹம்மதர் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் ஹய்யா அலஸ் ஸலாஹ் ஹய்யா அலஸ் ஸலாஹ் ஹய்யா அலல் ஃபலாஹ் ஹய்யா அலல் ஃபலாஹ் அல்லாஹு அக்பர் لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم صراط الذين
আলহামদুলিল্লাহ। আজকে জার্মান জামাতের আরেকটি জলসা সালানা দেখার এবং শোনার আল্লাহ তাআলা আমাদের সুযোগ দিচ্ছেন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের বর্ণনা অনুসারে, কথা অনুসারে, এই জলসা অনুষ্ঠানের উদ্দেশ্য হল আমাদের সৃষ্টির উদ্দেশ্যকে অনুধাবন করা, তো আল্লাহর সাথে একটা বিশেষ সম্পর্ক স্থাপন করা। আর বছরের এই তিনটি দিন সম্পূর্ণভাবে আল্লাহর খাতিরে, আল্লাহ সন্তুষ্টির সন্ধানের জন্য একত্রিত হওয়া, জ্ঞান গর্ভ শিক্ষামূলক এবং আধ্যাত্মিক পরিবেশে এই দিনটি কাটিয়ে নিজের ধর্মীয় জ্ঞানকে বৃদ্ধি করা হল এই জলসার উদ্দেশ্য। আত্মবিশ্লেষণ করা, নিজের অবস্থানকে খতিয়ে দেখা, আর এখানে এই উদ্দেশ্যে নিজেদের এখানকার বর্ণনাকে শুনে নিজের অবস্থাকে খতিয়ে দেখা, এটি বিশ্লেষণ করা যে আমরা আল্লাহ এবং রসুলের শিক্ষা অনুসারে, কথা অনুসারে নিজেদের দুর্বলতার উপর নিয়ন্ত্রণ পেয়েছি কিনা বা নিয়ন্ত্রণ লাভের চেষ্টা করছে কিনা। যশোর আধ্যাত্মিক পরিবেশে আল্লাহ এবং রসুলের কথা শুনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উন্নতি করা এবং উন্নতি করার উন্নতির চেষ্টা করা, এটি হলো জলসার উদ্দেশ্য। অনেক সময় অনেক ছোট ছোট কথা আধ্যাত্মিক প্রশিক্ষণ এবং আধ্যাত্মিক উন্নতির কারণ হয়ে থাকে। অনেক সময় একই পরিবেশে অবস্থান করলে অন্যের উন্নত অবস্থা মানুষের ভিতর চেতনাবোধকে জাগ্রত করে, কিন্তু এতেও কোনো সন্দেহ নেই যে কোনো কোনো দুর্ভাগা আধ্যাত্মিক পরিবেশ এবং এই জলসা থেকে বিন্দুমাত্র বা আদৌ উপকৃত হয় না বা লাভবান হয় না। শুধু জাগতিক স্বার্থ সিদ্ধির জন্য জলসায় অংশগ্রহণ করে থাকে এমন মানুষ বাধ্যত হযরত মসীহ মওউদের হাতে বয়াতের দাবি করলেও কার্যত তার শিক্ষা থেকে তারা ক্রমশ দূরে সরে যাচ্ছে, দূরে ছিটকে পড়ছে। তাই দোয়া এবং ইস্তেগফারের ভিতর আপনারা এই দিনগুলো অতিবাহিত করুন। আমি যাদের দৃষ্টান্ত দিয়েছি সংখ্যায় তারা অতি স্বল্প হলেও, নগণ্য হলেও, অনেক সময় সংখ্যাগরিষ্ঠ শ্রেণীর দোয়া দুর্বলদের অবস্থা বদলে দেয়। যেখানে তাদের নিজেদের অবস্থা উন্নত হয় সেখানে তাদের প্রতিবেশীর অবস্থার ভিতর পরিবর্তন আসে। তাই এই দিনগুলো দোয়াতে অতিবাহিত করুন। শয়তান মানুষকে তার পাক এবং পূত পবিত্র উদ্দেশ্য থেকে বিচ্যুত করার জন্য সর্বদা চেষ্টায় রত আল্লাহ তাআলা বা উপচেষ্টায় রত আল্লাহ তাআলা আমাদেরকে তার ষড়যন্ত্র থেকে রক্ষা করুন। জলসায় অংশগ্রহণকারী সকলেই এবং সকল কর্মী যাদের বিভিন্ন বিভাগে বা শাখায় কোনো না কোনো ক্ষেত্রে দায়িত্ব রয়েছে বা তারা দায়িত্বে নিয়োজিত, আপনারা দোয়া, দরুদ শরীফ এবং ইস্তেগফারের মাধ্যমে শয়তানের অনিষ্ট এবং দুষ্কৃতি থেকে আত্মরক্ষা করার চেষ্টায় রত থাকুন। এবছর একটা বিশেষ স্থানে, নতুন স্থানে জামাতে আহমদিয়া জলসা অনুষ্ঠিত করছে, অনুষ্ঠান করছে। মানহাইমে যেভাবে জামাতের সুনাম ছিল বিগত 20-25 বছর বা যত বছরই হোক না কেন, দীর্ঘকাল ধরে সেখানে জলসা অনুষ্ঠান করে, জলসা করার মাধ্যমে সেখানকার নাগরিক এবং প্রশাসনের উপর ইতিবাচক প্রভাব ফেলেছে জামাত। এর তুলনায় উত্তম প্রভাব এখানকার নাগরিক এবং শহরের কর্মকর্তাদের উপর নেক প্রভাব সৃষ্টির চেষ্টা করুন, যেন এই উত্তম আদর্শ, নেক আদর্শ ইসলাম এবং আহমদীয়তের বাণী পৌঁছানোর মাধ্যম হতে পারে। এখানকার বিভিন্ন হোটেলে এশিয়ান লোকদের একটা বড় শ্রেণীকে রাখার সুযোগ সৃষ্টি হয়েছে। এটি জানা কথা যে আজকাল যেভাবে ইসলামের ভ্রান্ত চিত্র তুলে ধরা হচ্ছে বিভিন্ন মুসলমান গোষ্ঠীর পক্ষ থেকে। বিভিন্ন হোটেলের যে মালিক, তাদের কিছু রিজার্ভেশন ছিল, কিছু দ্বিধাদ্বন্দ্ব ছিল, কিন্তু হুজুর বলছেন আমি জানতে পেরেছি, পুলিশ তাদেরকে আশ্বস্ত করেছে যে আমাদের অভিজ্ঞতা অনুসারে এই জামাত শান্তিপ্রিয় জামাত, আহমদীয় মুসলিম জামাত শান্তিপ্রিয় একটি জামাত, এদের বিষয়ে কোন প্রকারের দুশ্চিন্তার কোন কারণ নেই। হুজুর বলছেন যে তাই এ দিনগুলোতে শুধু জলসার পরিবেশেই নয়, বরং বাহিরেও যেখানে আহমদেরা বসবাস করছেন বা এক শহর থেকে বা বিভিন্ন শহর অতিক্রম করে যারাই আসছেন, সর্বত্র মোটের উপর এক কথায় সব স্থানে উত্তম আদর্শ প্রদর্শন করুন, যা আহমদীয়দের তবলিগ এবং প্রচারের জন্য প্রচারের কাজে সহায়ক হবে। আপনাদের এমন আদর্শ এবং নমুনা এমন হওয়া উচিত যার মাধ্যমে বয়াতের কারণে যে দায়িত্ব অর্পিত হয় সেই দায়িত্ব যেন পালিত হয়। কেউ যদি অন্যায় করে ও এক আহমদীকে প্রত্যুত্তরে একই আচরণ প্রদর্শন করা উচিত নয়। অতীতের কিছু অভিজ্ঞতার ভিত্তিতে আমরা বলতে পারি যে গুটিকতক এমন মানুষ আছে যারা বাহ্যত আহমদী, কিন্তু জলসার দিনগুলোতে তারা জাগতিক স্বার্থ সিদ্ধির জন্য আসে বা অনেক সময় পুরনো হিংসা বিদ্বেষ, পঞ্জীভূত হিংসা বিদ্বেষ নিয়ে এখানে আসে এবং পরস্পরের বিরুদ্ধে অপকর্ম করে, পরস্পরের বিরুদ্ধে হিংসাত্মক কার্যকলাপে লিপ্ত হয়। প্রশাসন এমন লোকদেরকে আদৌ ছাড় দেবে না এবং দেওয়া উচিত নয়, কিন্তু এক পক্ষের সীমালঙ্ঘনের উত্তরে প্রত্যুত্তরে দ্বিতীয় পক্ষকে অবশ্যই ধৈর্য প্রদর্শন করা উচিত, ধৈর্য দেখানো উচিত। আর এই দিনগুলো যেহেতু আল্লাহর সন্তুষ্টির মাঝে অতিবাহিত করার জন্য এসেছেন, তাই নিজেদের বিষয়ে আল্লাহর হাতে ছাড়া উচিত। খোদার একটি বিশেষ অনুগ্রহ যে আমরা তার মসির জামাতভুক্ত, তার হযরত মসিহ মওউদের আমরা জামাতভুক্ত, তাই এই খোদার এই অনুগ্রহকে সত্যিকার অর্থে মূল্যায়ন করা প্রত্যেক আহমদের দায়িত্ব। হযরত মসিহ ইসলাম যে বলেছেন এই জামাতে অন্তর্ভুক্ত হওয়া এবং নিজের জীবনে পবিত্র পরিবর্তন আনয়নের জন্য অনেক জাতি প্রস্তুতি নিচ্ছে, পুরনো আহমদীদের উচিত একটি গভীর সচেতনতার সাথে এই কথাকে স্মরণ করা, হৃদয়ে স্থান দেয়া। এই জলসায় বিভিন্ন দেশ থেকে অনেক নতুন বয়াতকারী আহমদীরা অংশগ্রহণ করছেন, তাদের দৃষ্টিতে তাদের গতিবিধি এবং চলাফেরা এক ধরনের নিষ্ঠা এবং আন্তরিকতা দেখা যায়। সুতরাং পুরনো আহমদীদের নিজেদের ইমান সম্পর্কেও ভাবা উচিত, কোথাও এমন যেন না হয় যে নতুনরা ইমান এনে প্রকৃত মুসলমান হয়ে তো খোদার ফজল এবং কৃপার উত্তরাধিকারী হচ্ছে এবং হবে, আর পুরনো পরিবার বস্তুবাদিতা নিমজ্জিত হয়ে আমিত্যের বশবর্তী হয়ে হযরত মসিহ মওউদ ইসলাম সাথে সংশ্লিষ্ট কৃপা বাড়ি থেকে বঞ্চিত থাকবে, এমনটি যেন না হয়। এই চেতনা এবং এই প্রেরণায় সমৃদ্ধ হয়ে দোয়ার মাঝে দিন অতিবাহিত করুন। এই কয়েকটি গুরুত্বপূর্ণ কথার প্রতি মনোযোগ আকর্ষণের পর আমি হযরত মসিহ মওউদ ইসলামের সাহাবীদের কিছু ঘটনা বলি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যা সাহাবাদের ঘটনা সম্বলিত রেজিস্টার থেকে নেওয়া হয়েছে, যাতে হযরত মসিহ মওউদ ইসলামের সাথে তাদের ভালোবাসার বিভিন্ন ঘটনা, বিভিন্ন তার সাহাবাদের নসিহত, সাহাবাদের নসিহত গ্রহণের রীতি, তার আতিথেয়তা, সাহাবাদের ব্যবহার আর তার আতিথেয়তার প্রত্যুত্তরে সাহাবাদের প্রতিক্রিয়া, এই সমস্ত বিষয়াদি সাহাবাদের জীবনে এক অসাধারণ বিপ্লব সাধন করেছে, যার ফলে তাদের আধ্যাত্মিক তরবিয়ত হয়েছে, সুশিক্ষা পেয়েছেন তারা আর মসিহমদের প্রতি তাদের ভালোবাসাকে বৃদ্ধি করেছে, আরো দৃঢ় করেছে। তার অকৃত্রিম আতিথেয়তার সাথে সম্পর্কযুক্ত কিছু ঘটনা আছে, যারা এখন বিভিন্ন জায়গায় ডিউটি করছেন, বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আছেন, এই ঘটনাগুলো তাদের সামনে রাখা উচিত। কিছু অতিথিদের ধৈর্য এবং বড় মনের পরিচায়ক ঘটনা রয়েছে, বিভিন্ন ধরনের নসিহত এতে অন্তর্ভুক্ত আছে, তাই এগুলো মনোযোগ সহকারে শুনুন। একটি ঘটনা শোনাচ্ছেন হুজুর হযরত খান সাহেব, জিয়াউল হক সাহেব বর্ণনা করেন। আমরা তিনজন আহমদী, অর্থাৎ এই আধম, অর্থাৎ জিয়াউল হক সাহেব, তার খালাতো ভাই সৈয়দ ইকরামউদ্দিন সাহেব এবং তাদের বোনের স্বামী সৈয়দ নেয়াজ হোসেন সাহেব সিংড়া থেকে রওনা হয়ে কলিকাতার পথে কাদিয়ান পৌঁছে, মনে হয় অক্টোবর 1900 সনের ঘটনা, প্রায় সকাল 10টা বা 11টার সময় কাদিয়ান পৌঁছি। সেদিন নামাজে জোহরের সময় মৌলবী মোহাম্মদ আহসান সাহেবের মাধ্যমে হযরত মসিহ ইসলামের সাথে মসজিদে সাক্ষাৎ হয়। সেদিনই নামাজে মাগরেবের পর মসজিদ মুবারকে আমরা তিনজনই অন্যান্য নবাগত উপস্থিত সাথী সঙ্গীদের সাথে বয়াত করি। মোলাকাতের সময় হুজুর যখন আমার নাম জিজ্ঞেস করেছেন, আমি আমার নাম জিয়াউল হক বলেছি এবং কাফ গলা থেকে উচ্চারণ করেছি কারীদের মতো। হুজুরও বলেন জিয়াউল হক সাহেব, মুসলিম ইসলাম কাফের উচ্চারণ ছোট কাফের মতোই উচ্চারণ করেন। এটি প্রথমবার আমি এমন সুযোগ হয়েছে শোনার, পাঞ্জাবে সাধারণ কথাবার্তায় কফকে কাফের মতোই উচ্চারণ করা হয়। যাই হোক, হুজুর মৌলবী আহসান সাহেবকে বলেন, তিনি বলেন যে তিনজনকে জামাতের কিছু বই পড়ার জন্য দেয়া হোক। আমি বললাম যে ফাতে ইসলাম, তাওজিহ মরাম এবং এজালায়হাম বইগুলো আমি পড়েছি ইতিমধ্যে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এতে অত্যন্ত প্রীত হন আর তাকে পূর্ণ নির্দেশ দেন যে তারা যেহেতু ওড়িশার অতিথি, তাই লঙ্গরখানায় তাদের জন্য ভাতের ব্যবস্থা করা হোক। ইনি বলেন, আমরা প্রায় 7 দিন কাদিয়ানে অবস্থান করি আর প্রত্যেক দিন মাগরিবের নামাজের পর যারা হুজুরের পা টিপত তাদের অন্তর্ভুক্ত থাকতাম, কিন্তু খোদামের সংখ্যা বেশি হওয়ার কারণে পায়ের কোন অংশ পাওয়া কঠিন ছিল। হুজুরের পা অত্যন্ত মজবুত এবং দৃঢ় মনে হতো। প্রত্যেকদিন সকাল বেলা নাস্তার পর মসিমদের সাথে ভ্রমণে যেতাম। হুজুর খুব দ্রুত গতিতে হাঁটতেন, তার অনেক সাথীকে অনেক সময় ছুটতে হতো। হুজুরের ছাতি উঠানোর সম্মান আরব মৌলী আবু সাইদ সাহেব পেয়েছেন। তিনি বলেন, একদিন আমি হুজুরকে জিজ্ঞেস করে যে আমাদের মহল্লার মসজিদে, আমাদের পাড়ার মসজিদে আমরা নামাজ কিভাবে পড়তে পারি বা নামাজ পড়া যেতে পারে কিনা। তিনি বলেন যে গায়ের আহমদিরা কি নামাজ পড়ার অনুমতি দেবে। তিনি বলেন যে আমাদের মহল্লার মসজিদে নামাজ পড়তে আমাদের কে বাধা দিতে পারে। হুজুর বলেন যে যদি কোনো বাধা না থাকে পৃথকভাবে আপনারা নামাজ পড়তে পারেন, নতুবা প্রয়োজন নেই। প্রথম দিকে আমরা বুঝতে পারিনি যে এত বিরোধিতা হবে, পাড়ার মসজিদে নামাজ পড়া তো দূরের কথা, আর ভিতরে যাওয়ার অনুমতি থাকবে না, আত্মীয়স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন হবে, আমাদেরকে কাফের বা পথভ্রষ্ট বা ভ্রষ্টকারী আখ্যা দেওয়া হবে, এটি ভাবতেও পারিনি। মানুষ প্রথম দিকে যখন বয়াত করত তারা বুঝত না যে এমন বিরোধিতা হবে বা হতে পারত, এই বিরোধিতা আজও চলছে, আজও হচ্ছে। যাই হোক, আল্লাহ তাআলা পরে সেখানেও মসজিদ নির্মাণের তৌফিক দিয়েছেন। আজকে পৃথিবীতে সর্বত্র মসজিদ নির্মিত হচ্ছে। জার্মানিতে এবছর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে আপনারা 6টি মসজিদ নির্মাণ করেছেন, যার ভিতর 4টি মসজিদ শুরু থেকেই নতুনভাবে নির্মিত হয়েছে আর 2টো মসজিদকে পূর্বের অবস্থায় আপনারা রেনোভেট করেছেন। একটি অকৃত্রিম মজলিস বা অধিবেশনের ঘটনা, হজর নিজামুদ্দিন সাহেব মারফত নিজামান কো সিয়ালকোট। তিনি বলেন, একবার জলসা সালানার সমাপ্তিতে ঘরে ফিরে যাওয়ার জন্য হুজুরের কাছে অনুমতি নিতে যাই, হুজুর অনুমতি দিয়ে ভিতরে জানালা পথে ঘরে যান। আমার সাথী এক মুলতানিও ছিলেন, তিনি অনুমতি নেওয়ার পর মুলতানি ভাষায় বলেন, পাঞ্জাবি স্টাইলের ভাষা। তিনি বলেন, হুজুর আমাকে কোন অজিফা শেখান, অর্থাৎ কোন দোয়া শিখিয়ে দেন। হুজুর মুচকি হাসেন এবং বলেন, অজস্র ধারায় দরুদ শরীফ পাঠ করো, এটি ওয়াজিফা, এটি দোয়া। তো হুজুর বলছেন যে এটি আজও এই দিনগুলোতে বিশেষ করে আমাদের এই দোয়া এই ওয়াজিফা অনেক বেশি পড়া উচিত। ইনি আরো বলেন যে বসন্তকালে সাথী সঙ্গীদের সাথে নিয়ে মুসলিম ইসলাম বাগানে যান, আর সেবক খাদেমদেরকে বলেন যে ঝুড়ি ভরে তুত নিয়ে আসো। দুই ঝুড়ি ভরে তুত এবং শাহতুত হুজুরের সামনে রাখা হয়, হুজুর খান। সেই সাথীদের মাঝে অনেক বেশি সাহাবি ছিলেন না, 15-20 জন হবেন যারা সাথে ছিলেন। তিনি বলেন যে একবারকার কথা, গর্তের কিনারা ভরে, ডোবার কিনারা ভরে সেখানে প্ল্যাটফর্ম বানানো হয়, মাটি ফেলা হয়। এটি সেই জায়গা যেখানে আজকাল মির্জা মেহতাব দর্জির দোকান ছিল সেই সময়। বুকটিপু এবং গলির জমিনও তাতে নেওয়া হয়। এখানে যখন জলসা হয়, একবার মৌলী বোরানুদ্দিন মরহুম বন্ধুদেরকে লোহার লোটা দ্বারা পানি পান করাতেন, তিনি তা সাথে নিয়ে ঘুরে বেড়াতেন, তা থেকে পানি পান করাচ্ছিলেন। তার রীতি দেখুন কত আকর্ষণীয়। মৌলভী সাহেব মরহুম পানি পান করাতে করাতে হঠাৎ করে নাচা আরম্ভ করেন, আর বন্ধুদেরকে বলেন যে জিজ্ঞেস করো আমি কে আর আমি কেন নৃত্য করছি বা নাচছি। বন্ধুদেরকেও বললেন যে হজরত আপনি নিজেই তা বলতে পারেন। তিনি বলেন যে আমি মসির চাপরাসি বা পিয়ন বা আরদালি বা পেয়াদা, আমি মসির আরদালি বা পেয়াদা, এই জন্য আমি নাচছি। হজরত মিয়া আমির উদ্দিন সাহেব গুজরাতি আহমদি বলেন যে একবার হুজুরের কাছে অভিযোগ করে যে আমার অনেক ঋণ হয়ে গেছে, তিনি আমাকে বলেন যে অজস্র ধারায় দরুদ শরীফ পড়ুন। অনেক আহমদি যারা নিজের সমস্যা সম্পর্কে লেখেন, অর্থনৈতিক সমস্যা সম্পর্কে বা ঋণ সম্পর্কে, হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম তাদের এটি বলতেন যে পাঁচ বেলা নামাজ পড়ো আর অজস্র ধারায় দরুদ শরীফ পাঠ করো আর অনেক বেশি ইস্তেগফার করো। এটি আমার ওয়াজিফা ছিল, আল্লাহ তাআলা আমাকে আশিস মণ্ডিত করেছেন এবং আমি ঋণ মুক্ত হয়েছি। আর আমি যখন কাদিয়ান আসতাম, যে ছোট মসজিদ যা এখন বড় হয়ে গেছে, সারিতে ছয় ব্যক্তি দাঁড়াত নামাজের সময়, তাতে আমি জানলার সামনে বসে থাকতাম। এর পিছনে যেখানে হজরত যে পথে মসিমদ আসতেন, এর জন্য বসতাম যে হজরত মসিম ইসলাম সেই পথে আসতেন। মসিমদ যখন নামাজের জন্য আসতেন, আমি তখনই দাঁড়িয়ে যেতাম, নামাজে তাঁর বাম বাহুর পাশে দাঁড়াতাম। সেই সময় পাশের কক্ষ যা মসজিদ সন্নিবেশিত ছিল, তাতে হুজুর এবং কয়েকজন মেহমান থাকত, তাদের সংখ্যা পাঁচের অধিক হতো না। এই কক্ষে তিনি ভাত বা খাবার নিজের হাতে নিজেই খাওয়াতেন এবং সমস্ত ভবিষ্যৎ বাণী চোখের সামনে পুরা হয়, আর আমি এর সাক্ষী। তিনি বলেন, এই একটি কথাও বলতে চাই যে প্লেগ সম্পর্কে যখন জলসা হয়, আমিও তাতে ছিলাম। কাদিয়ান থেকে পূর্ব দিকে যে বটের বটবৃক্ষ ছিল হ্রদের তীরে, সে তার নিচে জলসা হয়, তিনি এই বটতলায় দাঁড়িয়ে বক্তৃতা করেন। আমার ধারণা অনুসারে সেই জলসায় প্রায় অংশগ্রহণকারীর সংখ্যা 300-400 হবে, একটু কম বা বেশি হতে পারে, আল্লাহ তালাই ভালো জানেন। জামাতের ক্রমোন্নতি আমি দেখি এবং এক পর্যায়ে সেই সময় আসে যখন ডিসেম্বর মাসে জলসার প্রতিষ্ঠানের সূচনা হয়। অজস্র ধারায় মানুষ আসতে থাকে। একদিন সন্ধ্যা বেলা পরামর্শ ছিল যে হজুরের নির্দেশ অনুসারে যেই গলি ছাদে আবৃত তার পূর্ব দিকে যে কক্ষ আছে তাতে খাওয়ানো আর সেখানে খাওয়ানো হয়। খাবার রীতি ছিল এক এক জেলার সদস্যদেরকে ডেকে খাবার খাওয়ানো হতো। তখন গুজরাওয়ালার মানুষ খাবার খাচ্ছিল, দরজা ছিল বন্ধ। আমার ভয়াবহ ক্ষুধা ছিল, আমি সেখানে যাই কিন্তু আমাকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না। আমি ফিরে এসে ক্ষুধার্ত ঘুমিয়ে পড়ি। রাতে হুজুরের প্রতি এলহাম হয়, ইনি লিখেছেন ইয়াইয়া নবী আতেমুল কানে আওয়াল মৌতার, তৎকালে লেখা আছে আতেমুল জায়ে আওয়াল মৌতার, অন্যত্র লেখা আছে উনি লিখেছেন কানে আওয়াল মৌতার। যাই হোক, অনুবাদ হল হে নবী আতেমুল জায়ে আওয়াল মৌতার, হে নবী ক্ষুধার্ত এবং দরিদ্রদের খাবার খাও। হুজুর বেলা সকালে জিজ্ঞেস করেন যে খাবার কিভাবে খাওয়ানো হচ্ছে। তাকে বলা হলো যে প্রথমে এক জেলার লোকদের খাওয়ানো হয়, পর অন্য জেলার। হুজুর বলেন যে দরজা খুলে দাও, যে আসে তাকে খাবার খাও। হাকিম আব্দুস সামাদ সাহেবও তার ঘটনা যা বর্ণনা করেন তাতেও এর একটা অংশ আসবে। ইনি আব্দুল গনি দিল্লিবাসীর পুত্র ছিলেন, দিল্লি নিবাসী আব্দুল গনি সাহেবের পুত্র। তিনি বলেন, আমি কাদিয়ান এসেছি 1907 সনে, আসরের পর খাবার খাওয়ার জন্য যখন লঙ্গরখানায় বা অতিথিশালা যাচ্ছিলাম, কিছু মানুষ দরজায় সামনে দাঁড়িয়েছিল, আমি দাঁড়ালাম। দরজা খোলার পর মানুষ ভিতরে যেতে চায়, আসরের পর খাবারের জন্য যখন লঙ্গরখানা যাচ্ছিলাম, কিছু মানুষ সেখানে দাঁড়িয়েছিল, আমিও সেখানে দাঁড়ালাম। এক ছেলে তাকে ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে দেয়, মানুষ লজ্জিত হয়ে ফিরে যায়। আমি কিছুক্ষণ পর আবার ফিরে যাই, দরজা খোলা ছিল। সকালের নামাজের পর জানা গেল যে হুজুর এসেছেন। মসজিদ মোবারকের পুরনো সিঁড়ির কাছে আমি দাঁড়িয়ে যাই, উপর থেকে হুজুর আসেন। অনেক মানুষের সমাগম ছিল। হুজুর বলেন যে গতকাল কি কোনো ঘটনা ঘটেছে বা কোনো ঝগড়া হয়েছে? সঠিক শব্দ আমার মনে নেই। হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি জানতে পেরেছি যে ব্যবস্থাপকরা ভুল করেছে, কিছু সম্মানিত মানুষ ভিতরে যেতে চেয়েছেন। এক ছেলে ধাক্কা দিয়ে লঙ্গরের বা অতিথিশালার দরজা বন্ধ করে দিয়ে, তারা সম্মানিত মানুষ ছিলেন, অসন্তুষ্ট হয়ে নিজেদের স্থানে চলে যান। পর তাদেরকে খাবার পাঠানো হয়, তাদের কত খেয়েছেন অনেকেই খাননি। হুজুর বলেন যে যাদের ভুলের কারণে এটি হয়েছে তাদের লজ্জিত হওয়া উচিত, তারা বড় সৌভাগ্যবান যে যাদের আহাজারি আকাশে গৃহীত হয়েছে। তিনি বলেন, আজ রাতে আল্লাহ তাআলা আমাদের কেমন ভাষায় সম্বোধন করেছেন, যে ভাষায় পূর্বে কখনো সম্বোধন করেননি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী আতিমুল জায়ে ওয়াল মাউতার, হে নবী তুমি ক্ষুধার্ত এবং বেকুলদের খাবার খাওয়াও। হুজুর এটি বলেন যে এই শব্দ পরিপূর্ণতার বা সম্পূর্ণতার জন্য ব্যবহার হয়েছে। আমি তখন এ বাক্যের অর্থ বুঝিনি। আল্লাহ তাকে এই যে সম্বোধন যেভাবে করেছেন, এটি সাধারণ বিষয় নয়, আইয়ুহান নবী এটি সাধারণ সম্বোধন নয়, এটি এমন একটি কথা যা পরিপূর্ণতার সাথে সম্পর্ক রাখে, যা পুরা হচ্ছে। আমি বুঝি যে এর অর্থ হল একটি সময় আসবে যখন মানুষ হুজুরের পদমর্যাদাকে কমানোর বা ছোট করার চেষ্টা করবে, কিন্তু খোদার দৃষ্টিতে তিনি কামেল নবী ছিলেন। এটি জলসা চালানোর ঘটনা লঙ্গরখানা সেখানে ছিল যেখানে আজকাল হযরত সাইয়েদা মরিয়ম সাহেবা থাকেন। হযরত মির্জা বশির আহমদের দরজা তার বিপরীত দিকে খুলে। হুজুর বলেন যে একবার আমি এ সম্পর্কে একটা পুরো খোদবা দিয়েছি যে হযরত মসীহ ইসলাম নবী যাদের কোন প্রকারের ভুল ধারণা রয়েছে বা ভেরুতা রয়েছে বা মানুষের সামনে যারা কপটতা দেখায় কথা বলার সময় বা বিতর্কে, তাদের সবসময় স্মরণ রাখা উচিত যে আল্লাহ তাআলা হযরত মসীহ ইসলামকে নবী বলে সম্বোধন করেছেন। আল্লাহ তাআলার ফজলে তিনি নবী, কিন্তু শরীয়ত বিহীন রাসূলুল্লাহ ইসলামের দাসত্বে এবং আনুগত্যে নবী হিসাবে এসেছেন। তার প্রতি তিনি কামেল এবং সম্পূর্ণ আর নিখুঁত ভালোবাসা রাখতেন। তিনি লেখেন যে আমার মনে আছে যাদেরকে ধাক্কা দেওয়া হয়েছিল দরজা বন্ধ করার সময়, বা যারা ফিরে গেছে তাদের তারা অস্ত্র শিক্ত নয়নে সেখান থেকে বেরোন, বলেন প্রভু আমরা এখানে খাবার খাওয়ার জন্য আসিনি, তোমার নির্দেশে তোমার মসির দ্বারে এসেছে। হুজুর বলছেন যে কর্মীদের সবসময় সুন্দর ব্যবহার করা উচিত। চৌধুরী আব্দুল আজিজ সাহেব আহমদি পেনশনার নওশেরা কাকেজাই তিনি লেখেন, 1907 সনের জসা সালানা যা হযরত মসিহ ইসলামের পবিত্র জীবনের শেষ সময় ছিল, আমি উপস্থিত 9টার দিকে হুজুর ঘর থেকে সেই সিঁড়ির হয়ে নিচে নামা যা মসিহ মুবারকের পাশে ছাদে ঢাকা গলির দিকে নামে হুজুর দ্বিতীয় সিঁড়িতে দাঁড়ান এবং হযরত মৌলভী নুরুদ্দিন সাহেবকে বিশেষভাবে তলব করেন এবং বলেন যে রাতে দেরিতে যে সমস্ত মেহমান এসেছেন তারা খাবার পাননি, তারা সম্পূর্ণভাবে ক্ষুধার্ত ছিলেন, তাদের ফরিয়াদ মহান আল্লাহর দরবারে পৌঁছে। হুজুর বলেন, হযরত মৌলভী সাহেব বলেন যে হুজুর সঠিক, তাদেরকে খাবার পৌঁছাতে ভুল হয়েছে। তিনি বলেন যে 4-5 ব্যক্তি বিশিষ্ট একটা কমিটি গঠন করা হোক যারা সারা রাত মেহমানদের আনাগোনার উপর দৃষ্টি রাখবে, তাদের খাবারের ব্যবস্থা করবে, ভবিষ্যতে যেন কারো কষ্ট না হয়। মিয়া আল্লাদিতা সাহেব, পিতা খায়ের মোহাম্মদ সাহেব, সারানি আহমদি রেন্দা গ্রামের অধিবাসী ডেরা গাজী খানের, তিনি লেখেন যে 1903 বা 1904 সনের ঘটনা, আমি কাদিয়ান শরীফ যাই, ঈদের মৌসুম ছিল, লঙ্গরখানা জারি ছিল, সাধারণ এবং বিশেষ মানুষ কারা এই পার্থক্য হচ্ছিল যে এরা বিশেষ মেহমান এরা সাধারণ মেহমান, খাবার বিতরণের সময় এমন আলোচনা হচ্ছিল, তখন আমার নিয়তে ত্রুটি দেখা দেয়, উদাহরণা সৃষ্টি হয় আমার হৃদয়ে, আমার ধারণা ছিল যিনি মসিহমদ হবেন তিনি হাকাম ন্যায় বিচারক হবেন, হাকাম আদাল হবেন, কিন্তু এই লঙ্গরখানায় যে রিয়া হচ্ছে অর্থাৎ লোক দেখানো কাজ চলছে, এখানে সাম্যতা নেই, সবার সাথে সমান ব্যবহার করা হয় না। সকালে যখন মসিহ মুবারকে যাই সেখানে মসিহ ইসলাম আজানের পূর্বেই আসেন, এসেই বলেন যে মৌলভী নুরুদ্দিন সাহেব কোথায়, হযরত মৌলভী সাহেব বলেন যে হুজুর আমি উপস্থিত, হুজুর হযরত মসিহ ইসলাম বলেন যে রাতে আল্লাহ তাআলা আমাকে সংবাদ দিয়েছেন যে তোমার লঙ্গরখানা আদৌ গৃহীত হয়নি, কেননা এই লঙ্গরখানায় অতিথিশালা, এ রাতে লোক দেখানো কাজ হয়েছে, রিয়া হয়েছে, লঙ্গর অতিথিশালা এখন যারা কাজ করছে তাদেরকে 6 মাসের জন্য কাদিয়ান থেকে বের করে দেয়া হোক। মসিহ ইসলাম এতটা কঠোর ছিলেন, মেহমানদের ভিতরে যারা পার্থক্য করেছে তাদেরকে শুধু কাজ থেকেই বিতাড়িত করা নয় বরং 6 মাসের জন্য কাদিয়ান থেকে বের করা হোক, এমন লোকদের নিযুক্ত করা উচিত যারা পুণ্যবান যারা নেক। তিনি আরো বলেন, ফজরের রুটি অর্থাৎ সকালের খাবার নাস্তা আমার ঘরের নিচে নাস্তার ব্যবস্থা করা হোক, আমি এবং মিয়া মাহমুদ উপর থেকে দেখব, আর আমি যাদের হৃদয়ে কুধারণা সৃষ্টি হয়েছে ইনি বলেন যে এই যে রিয়া বা লোক দেখানো কাজ চলছে যা ধারণা এটি ছিল, তিনি বলেন যে ফজরে আল্লাহ তাআলার কাছে তওবা করেছে এবং ইস্তেগফার করেছে যে হে আল্লাহ আমি কুধারণা করেছি আমাকে ক্ষমা করো, হযরত মসিহ ইসলামের এই কেরামত আমি নিজে চোখে দেখেছি। তো এই কুধারণা মানুষকে অনেক দূরে নিয়ে যায়, কিন্তু যাকে আল্লাহ তাআলা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখতে চান তার হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকার ব্যবস্থাও করেন যেন তার কুধারণা দূর হয়, এটিকে এড়িয়ে চলা উচিত। মানুষ যদি ইস্তেগফার করতে থাকে তাহলে কুধারণা থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেন, এক ব্যক্তির ভুলের কারণে পুরো প্রশাসনকে ভ্রান্ত আখ্যা দেওয়া উচিত নয়। আরেকটি ঘটনা হযরত মৌলভী বুরহানউদ্দিন জেহলমি সাহেবের, মৌলভী বুরহানউদ্দিন সাহেবের শিষ্য মৌলভী মেহেরউদ্দিন সাহেব বর্ণনা করেছেন, মির্জা সাহেব যখন বারাহিনে আহমদিয়া বই লেখেন মৌলভী সাহেব তাকে বলেছেন আর ইনি মেহেরউদ্দিন সাহেবের পর লিখেছেন, ইনি মৌলভী সাহেব বলেন আমি বই পড়ে ভাবলাম যে এই ব্যক্তি ভবিষ্যতে কিছু একটা হতে যাচ্ছে অর্থাৎ অনেক বড় পদমর্যাদা লাভ করবে, তাই আমি তাকে দেখতে চাই, তাকে দেখার জন্য কাদিয়ান যাই, আমি জানতে পারলাম যে তিনি হুশিয়ারপুর গিয়েছেন, তিনি বলেন আমি ভাবলাম যে বারবার আসা কঠিন তাই হুশিয়ারপুর গিয়ে দেখে আসি, আমি তিনি কোথায় আছেন তা জিজ্ঞেস করি। আমাকে বলল যে তিনি যেই সার গরু গাড়িতে আসছেন সেই গাড়ির শুভ্র বর্ণের তাতে ফিরে আসবেন, আপনি পথে তাকে তার সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন। আমরা যখন নদীতে পৌঁছে আমাদের নৌকা কিছুটা দূরে ছিল, যে কারণে কিছু জিজ্ঞেস করতে পারেনি তার সম্পর্কে। আমি যখন হুশিয়ারপুর পৌঁছে মির্জা ইসমাইল বেগ হুজুরের সেবক হিসাবে সাথে ছিলেন, ইংরেজিতে হুজুরের উপর এলহাম হয়েছে, তার অনুবাদ করানোর জন্য তিনি যাচ্ছিলেন, আমার সাথে দেখা হয়। পথে আমি তাকে জিজ্ঞেস করি যে হজরত মির্জা সাহেব কোথায়, তিনি বলেন যে শহরে আপনি সন্ধান করতে পারেন, তিনি বলেননি, জানি না হুজুর নিষেধ করেছেন কিনা বা অন্য কোনো ব্যাপার ছিল। অবশেষে আমি জিজ্ঞেস করে তার ঘরে পৌঁছে আর কড়ায় নাড়া দেই, নক করে সেবক আসে এবং জিজ্ঞেস করে কে। আমি বললাম জেহলাম থেকে বোরহানউদ্দিন এসেছে হজরত মির্জা সাহেবের সাথে দেখা করার জন্য। তিনি বললেন যে আসো দাঁড়াও আমি অনুমতি নিয়ে আসি। তিনি যখন জিজ্ঞেস করতে যান তখন ফার্সিতে আমার উপর এলহাম হয় যে যেখানে তোমার পৌঁছার ছিল তুমি পৌঁছে গেছ, এখান থেকে এখন আর যাবে না। মুসলিম ইসলাম সেবক খাদেমকে বলেন যে এখন সময় নেই, তাকে বলুন পরে আসতে। তার খাদেম যখন একথা এসে তাকে পৌঁছান তিনি বলেন যে আমার ঘর দূরে, আমি এখানেই অপেক্ষা করব, সময় যখন হবে তখনই দেখা করব, মুসলিমদের সময় হলে তখন দেখা করব। তার খাদেম যখন একথা বলার জন্য হুজুরের কাছে যায়, হুজুরের উপর আরবিতে এলহাম হয় যে মেহমান অতিথি আসলে আতিথেয়তা করা উচিত, তখন হুজুর সেবক বা খাদেমকে বলে না যাও তাদের দরজা খুলে দাও। আমি যখন তার সামনে গেলাম হুজুর হাস্যোৎফুল্ল চেহারায় আমার সাথে সাক্ষাৎ করেন, বলেন আমার উপর এলহাম হয় এখন। আমি বললাম যে ফার্সিতে আমার উপর ওই এলহাম হয় যে এখান থেকে ফিরে যাবে না, আল্লাহ তাআলা তাকে অনেক বড় পদমর্যাদা দিয়েছেন। হযরত মিস্ত্রি আল্লাদিত্তা সাহেব পিতা সদরুদ্দিন সাহেব গুরুদাসপুরের ভামরির অধিবাসী, তিনি বলেন যে হুজুর বলতেন, মুসলিম ইসলাম বলতেন আমাদের বন্ধু যদি তোমাদের কাছে আসে, বন্ধু যদি তোমার কাছে আসে তার সেবা শুশ্রূষা করবে, জমিদার মেহমান কাদিয়ানে আসে, গরম কাল ছিল, সকাল 8টা হবে খুব সম্ভব। হুজুর হযরত মুসলিম ইসলাম পাচক বা বাবরচিকে বলেন যে এদের খাবার দেওয়া হোক, বাবরচি বলেন যে রাতের বাসি রুটি আছে, হুজুর বলেন কোনো অসুবিধা নেই নিয়ে আসো, যখনই কোনো মেহমান আসে তাদের খাবার খাওয়াবে, রুটি যদি তাৎক্ষণিকভাবে প্রস্তুত হতে না পারে বাসি রুটি নিয়ে আসো, তা নিয়ে আসা হয় হুজুরও খান আর আমরা সব অতিথিরাও খাই। মনে হয় মেহমান কাদিয়ান থেকে নিজেদের গ্রাম ফেরত যাচ্ছিলেন, হুজুর বলেন যে বাসি খাবার খাওয়া সুন্নত, খেয়ে নেয় আসন্নত, অনেক সময় অনেকেই রাগান্বিত হয়। এখানে পিটা ব্রেড বা বড় বড় মেশিনের রুটি পাওয়া যায়, বাসি হয়ে থাকে কিন্তু তরকারি, কিন্তু বাসি তরকারি অর্থ নয় যে ব্যবস্থাপকরা তাদেরকে সব অতিথিদের বাসি চালন খাওয়ানো আরম্ভ করবে। হযরত মোহাম্মদ আলী আথর সাহেবের ঘটনা হুজুর এখন শোনাচ্ছেন। জলন্ধর নিবাসী মৌলভী গোলাম কাদের সাহেবের ছেলে, তিনি বলেন যে 1906 সনের জলসা সালানা মসজিদে আকসায় হয়, এর উঠানকে বড় বিস্তৃত করা হয়, এর দক্ষিণ পূর্ব কোনায় সেই জায়গায় যেখানে আজকাল জামাতের অফিস রয়েছে, সেখানে কোনো হিন্দু ব্রাহ্মণের কাঁচা ঘর ছিল, জায়গা কম হওয়ার কারণে কিছু মানুষ তার ঘরের ছাদে নামাজের জন্য দাঁড়ায়। তখন ঘরের মালিক হুজুর এবং জামাতকে গালি দেওয়া আরম্ভ করে, হিন্দু ছিল, গালি দেওয়া আরম্ভ করে। হযরত মসিহ মদ আলাহ সাল্লাতু আসসালাম নামাজ শেষ করেই বন্ধুদের ধৈর্য ধারণের নির্দেশ দেন, সেই ছাদে যেতে বারণ করেন। সাবধানতার স্বরূপ সেখানে উঁচু দেয়াল বানিয়ে দেওয়া হয়, কিছুকাল পর তারের বেড়া লাগিয়ে দেওয়া যেন কোনো বন্ধু ভুলেও সেখানে না যায়। অবশেষে সেই ঘর ভেঙে যায়, সেটিও এক এলহাম ছিল। আর মালিকের সেই ঘর বিক্রি করতে এবং জামাত সেই ঘর ক্রয় করে, আর তা এখন মসজিদে আকসার একটি অংশ, প্রথমে তা অফিস ছিল, 2 বছর পূর্বে হুজুর বলছেন যে 2 বছর পূর্বে আল্লাহর ফজলে মসজিদ আকসার সম্প্রসারণ হয়, পুরো অংশ মসজিদে এসে যায়, সেই অংশেই প্রায় 2,250 মানুষ নামাজ পড়তে পারে এখন। হাজরত চিরাগ মোহাম্মদ সাহেব, পিতা চৌধুরী আমির বক্স সাহেব খারের অধিবাসী ছিলেন, তিনি বলেন যে একবার মসজিদে আকসায় হুজুর এক দীর্ঘ বক্তৃতা করেন, জোহরের পরের কথা মসজিদের উত্তর দিকের দেয়ালে বসেছিলাম। আমার সাথে গ্রামের এক ভয়াবহ বিরোধী ছিল, যার প্রভাবাধীন গ্রামের এক ব্যক্তি ছিল যে ভয়াবহ বিরোধী ছিল। হুজুরের বক্তৃতার সময় সে বারবার মাথা নাড়ছিল, সোহান আল্লাহ বলছিল, একই সাথে এটিও বলছিল যে আমি হুজুরের আর বিরোধিতা করব না, হুজুর যাই বলছেন সত্য। 2-4 দিন পর আমি তার সাথে আমার সাক্ষাৎ হয়, জিজ্ঞেস করি যে এখন তোমার কি মতামত, সে বলল জানি না। তখন হুজুরের প্রতিটি কথা আমার সঠিক মনে হচ্ছিল, কিন্তু এখন নয়। যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিতে চান না তাদের হৃদয় এইভাবেই কঠোর হয়ে যায়। হযরত মাওলানা মোহাম্মদ ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু বকাপুরি বলেন যে আমি ভাবলাম যে এখানকার আলেমদের আমি পরীক্ষা করব। তিনি কাদিয়ান এসে ভাবলেন যে দেখি এদেরকে কিভাবে পরীক্ষা করা যায়। পরীক্ষার রীতি যা উদ্ভাবন করেন তা হল, তিনি বলেন আলেমদের এক বড় আলেমকে আমি দেখি, আর যেন মসিহ এবং মাহাদিরও বলেন যে আমি মসিহ এবং মাহাদিরও জিয়ারত করি, মসিহ মাহাদিকেও দেখি, বড় আলেমকেও দেখি, জ্ঞানে পরিপূর্ণ এবং উন্নত আখলাকের অধিকারী পেয়েছে, মসিহ মাওলানা ইসলামকে দেখেছে, তার তো কোনো দৃষ্টান্তই নেই, মসিহ মাওলানাদের কোনো তুলনা নেই কারোর সাথে, সমুদ্রে তিনি উন্নত চরিত্রের ক্ষেত্রে সমুদ্ররূপে ছিলেন। সাধারণ লোকদের চারিত্রিক অবস্থা দেখতে চেয়েছেন তিনি। এই পরীক্ষার জন্য তিনি বলেন যে আমি লঙ্গরখানায় যাই, খলিফা আওয়ালের ঘরের দক্ষিণে এবং বড় কূপের পূর্ব দিকে ছিল। লঙ্গরখানে একটা ছোট ডেকচি ছিল যাতে ডাল এবং আরেকটি ডেকচিতে ছিল ঝোল। মিয়া নাজমুদ্দিন সাহেব ভেরভি রাদিয়াল্লাহু আনহু ব্যবস্থাপক ছিলেন, মিয়া নাজমুদ্দিনের কাছে খাবার চাই, তিনি আমাকে রুটি এবং ডাল দিলেন। আমি বললাম যে আমি ডাল খাই না, আমাকে মাংস দাও। মিয়া নাজমুদ্দিন মরহুম ডাল ফেরত রেখে মাংস দেন, কিছু না বলেই অত্যুক্তি না করে মাংস দেন। এরপর আমি বললাম যে না না, ডাল থাকতে দাও। ইনি আবার মাংস ফেরত রেখে ডাল দেন আমাকে। মাংস এবং ডাল এইভাবে একটি বাদী অন্যটি নেওয়ার পেছনে উদ্দেশ্য ছিল কর্মীদের ধৈর্য সহ্য কতটা তা দেখা। এতবার ডাল এবং মাংস পরিবর্তন করে দেখতে চেয়েছেন যে এদের স্বভাব কেমন, এদের ধৈর্য শক্তি কতটা, সহ্য শক্তি কতটা। ইনি বলেন যে এরপর আমি বসে খাবার খাই আর বিভিন্ন লোকের সাথে কথা বলি। লঙ্গরখানার ব্যবস্থাপকদের প্রতিটি কথা খোদার দিকে ইঙ্গিত করত। লঙ্গরখানার ব্যবস্থাপকদের প্রতিটি কথা, যে কর্মী সেখানে ছিল তাদের প্রতিটি গতিবিধি খোদার কথা মানুষকে স্মরণ করায়, এটি আমার হৃদয়কে গভীরভাবে প্রভাবিত করে। এই ছিল নেকি যা হযরত মসীহ মওউদের সাহাবীদের মাঝে ছিল, তার সাথে বসবাসকারীদের মাঝে হযরত মসীহ ইসলাম সৃষ্টি করেছেন। দ্বিতীয় দিন প্রায় সকল কক্ষ থেকে কোরআন পাঠের আওয়াজ আসে। ফজরের নামাজে আমি ছোট ছোট বাচ্চাদেরকে নামাজ পড়তে দেখি, আর এই দৃশ্য আমার জন্য বড় চিত্তাকর্ষক ছিল। অতএব এই দৃশ্য এই দিনগুলোতে এখানে জার্মানিতে বিশেষভাবে পরিদৃষ্ট হওয়া উচিত, আর কর্মীদেরকে বিশেষভাবে নোট করা উচিত যে তাদের প্রতিটি কথা এবং কর্ম এমন হওয়া উচিত যা থেকে প্রকাশ পায় যে তারা সত্যিকার অর্থে মসীহ মওউদের হাতে বয়াত করেছেন এবং খোদার সাথে তাদের এক সম্পর্ক স্থাপিত হয়েছে। আর এই কথাগুলো জীবনের স্থায়ী অংশ হওয়া উচিত, নামাজও পড়া উচিত, কোরআনের তেলাওয়াত করা উচিত, শুধু এই দিনেই নয়, শুধু বরং ঘরে গিয়েও তা অব্যাহত থাকা উচিত। হযরত মুন্সি মাহবুব আলম সাহেব বলেন যে একবার আমি লাহোর থেকে কাদিয়ান যাই, আমি যেহেতু হুজুরকে প্রত্যেকদিন চিঠি লিখতাম কাদিয়ানে, তাই আমার প্রতি হুজুরের গভীর ভালোবাসা ছিল। যখন আমি লাহোর থেকে যেতাম, আমাকে মোলাকাতের সম্মান দিতেন, কখনো ভিতরে ডাকতেন আমাকে, কখনো নিজে বাইরে আসতেন। একবার আমি কাদিয়ান যাই, হুজুর মসজিদ মুবারকে ছিলেন এবং বলেন যে আপনি এখানে বসুন, আমি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসি। আমি জানালার সামনে বসে যাই, হুজুর ভিতরে যান, 15-20 মিনিট পর এক থাল শ্যামাই নিজের হাতে আমার কাছে নিয়ে আসে এবং বলেন যে এটি এখনই ঘর থেকে পাকিয়ে আপনার জন্য এনেছি। আমি লজ্জা পাই যে হুজুর কষ্ট পেয়েছেন, একই সাথে আনন্দিত হই যে হুজুরের পবিত্র হাত থেকে পবিত্র খাবার পাচ্ছে, আমার শ্যামাই খায় এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। যে হুজুর এরপর রাতে আমাকে বলেন যে আপনি আজ এখানেই থাকুন, মসজিদের পাশের জানালা যুক্ত কক্ষে ঘুমাই, কিন্তু সারা রাত ঘুম আসেনি, আমি সারা রাত জাগ্রত ছিলাম। আমি দোয়া করতে থাকি আর ভাবতে থাকি যে আমার এখানে ঘুমানো কোথাও কোনো উদাসীনের কারণ যেন না হয়, যেন হুজুর আধ্যাত্মিকভাবে এটি না জানেন যে আমি ঘুমাচ্ছি। এই ভয়ে আমি ভিতর ছিলাম, দরুদ শরীফ পড়তে থাকি এবং দোয়া করতে থাকি। 4টার দিকে হুজুর স্বয়ং আমার কাছে আসেন এবং বলেন যে আপনি উঠুন, নামাজের সময় হয়েছে, আমি পূর্বেই যাচ্ছিলাম এবং মসজিদে চলে আসি। আজান হয় এবং হুজুর মসজিদে আসেন। হযরত মিয়া ওজির খান সাহেব, পিতা মোহাম্মদ সাহেব আফগানি গরি, 1895-96 সনের কোন দিনের কথা। হুজুর এবং মৌলভী সাহেব, মৌলভী নুরুদ্দিন, মৌলভী আব্দুল করিম এবং মৌলভী মোহাম্মদ আহসান সাহেব এবং কয়েকজন বন্ধু, যাদের মাঝে আমিও ছিলাম, গোল কক্ষে খাবার খাচ্ছিলাম। খাবারের সময় কিমা ভরা কেরেলা আসে, হুজুর এক একটি বিতরণ করেন, 2টো বাকি ছিল, আমাকে দেননি। আমি ভাবলাম যে আমাকে তো দেয়া হয়নি, বড় মৌলবীদেরকে দিয়েছেন, আমাকে দেননি। হুজুর সেই উভয় কেরালা নিয়ে আমার সামনে রাখেন, আমি বলেন যে হুজুর নিন, হুজুর বলেন যে না আপনিই খান। অনেক সময় এমন হতো, হৃদয়ে কোনো ধারণা জাগত কারো, সেই ধারণা অনুসারে বা ইচ্ছা অনুসারে কুধারণা যদি হৃদয়ে সৃষ্টি হয়, তা দূর করার জন্য তাৎক্ষণিকভাবে দূর করার ব্যবস্থা নেন হযরত মিয়া আব্দুর রহিম সাহেব, পিতা মোহাম্মদ ওমর সাহেব, কাদিয়ানের অধিবাসী। তিনি বলেন যে করমদিনের মামলায় হুজুর গুরুদাসপুর যান, আর প্রতিদিন যেহেতু আদালতে উপস্থিত হতে হতো, তাই সেখানে তিনি অবস্থান করেন। আমার অভ্যাস ছিল যে আমি প্রথমে খাবার খেতাম না, যখন হুজুর খাবার শেষ করতেন এরপর খেতাম, পুরো খাবার রান্না করে পাঠিয়ে দিতাম। খাবার রান্না করে মেহমান এবং মসিহমদের খাবার পাঠিয়ে দিতাম, নিজের জন্য বের করতেন না, পুরো খাবারই পাঠিয়ে দিতাম। একদিন আমি হাফেজ হামেদ আলী মরহুমকে তাকিদপূর্ণ ভাষায় বলে যে আমার খাবার এখানে নিয়ে আসবেন, কিন্তু সেদিন খাজা কামরুদ্দিন সাহেব এবং অন্যান্য বন্ধুরা ছিল, যারা পুরো খাবার খেয়ে ফেলে আমার জন্য কিছুই বাঁচেনি। আমি হাফেজ সাহেব সাথে অসন্তুষ্ট হই আর এমনি না খেয়েই ঘুমিয়ে পড়ি। সকালে হুজুর আমাকে ডাকেন, বলেন যে খাবার প্রস্তুত আছে কিনা। হাফেজ আহমেদ আলী সাহেব হুজুরকে বলেন যে এখনো যিনি খাবার রান্না করবেন তিনি ওঠেনি, তিনি আমাদের প্রতি রাগান্বিত। হুজুর জানালার পথে ডাকেন, হুজুর জানালা থেকে ডাকেন, জানালা বাবরচিখানার সামনে ছিল, কিন্তু আমি কোনো উত্তর দিইনি। হযরত মাসুম ইসলাম ডাকছেন, আমি কোনো উত্তর দিচ্ছিলাম না। তখন হুজুর আবার ডাকেন, আমি আবার কোনো উত্তর দিইনি। এরপর হুজুর নিজে রান্নাঘরে আসেন এবং বলেন যে কি হয়েছে বেটা, কিভাবে খাবার রান্না করবে। হাফেজ আহমেদ আলী সাহেব আবার বলেন যে হুজুর রাত থেকে সে অসন্তুষ্ট, কারণ সে বলেছিল যে হুজুরের খাবার খাওয়ার পর আবার খাবার এখানে নিয়ে আসবে, যেহেতু কোনো খাবার বাঁচেনি তাই তাকে কিছু দেওয়া সম্ভব হয়নি। হুজুর বলেন যে তাকে আমাদের কাছে খাবার আনার পূর্বেই তার অংশ বের করে রাখবে। হাফেজ হামেদ আলী সাহেব বলেন যে ইনি আপনার খাওয়ার পূর্বে খাবার নিতে চায় না, এরপর হুজুর হামেদ আলী সাহেবকে বলেন এর জন্য প্রতিদিন 100 দুধ রাখবে। আমি সুচনামের কথা শুনে আমি দাঁড়িয়ে যাই, আমি বলি যে আধা ঘন্টার ভিতর খাবার রেডি হয়ে যাবে। আমি তাড়াতাড়ি আগুন জ্বালিয়ে আধা ঘন্টার পূর্বেই খাবার প্রস্তুত করি। হুজুরের কাছে যখন খাবার যায় আমিও সেখানে যাই। হুজুর জিজ্ঞেস করেন যে আজকে কি কি জাদু করেছ, আমি বললাম যে আবার বলবো। দ্বিতীয় দিন সকালে যখন মেহেন্দি লাগানোর জন্য যাই, হুজুর বলেন যে কালকে কি জাদু করেছিলে, খাবার এত তাড়াতাড়ি কিভাবে পাকালে। হুজুর যেহেতু একা ছিলেন, আমি হুজুরকে বললাম যে শুধু মাংস চুলার উপর রেখে হালকা আঁচে আমি সিদ্ধ করছিলাম, আপনি যখন বলেন তখন তাড়াতাড়ি তাকে তাতে সবজি মিশিয়ে খাবার প্রস্তুত করি। হুজুর হাসেন এবং আনন্দিত হন। হাজার শেখ মোশতাক হোসেন সাহেব, পিতা ওমর বক্স সাহেব, গুজরাওয়ালা নিবাসী, তিনি বলেন যে 1900 বা 1901 সনের কথা, জলসা সালানার সময় হজরত মসীহ মওউদ আলাইহিসসালাম মসজিদ মুবারকে উপস্থিত ছিলেন। জোহরের সময় ছিল, নামাজিরা সমবেত ছিলেন, নামাজের জন্য হুজুর নামাজ পড়ার পর বক্তৃতা করছিলেন। এক ব্যক্তি তখন বাহির থেকে আসে, বন্ধুদের মাথা টপকিয়ে হুজুরের কাছে গিয়ে পৌঁছে, বাহির থেকে এসে পিছন থেকে সামনে চলে আসে। তার এই কাজের ফলশ্রুতিতে এক বন্ধুর পাগড়ি খুলে পড়ে যায় মাটি থেকে, মাথা থেকে। তিনি হুজুরের কাছে অভিযোগ নামা লেখেন। হুজুর তা পাঠের পর দাঁড়িয়ে যান এবং ঘরের জানালার কাছে পৌঁছে হযরত মাওলানা নুরউদ্দিন সাহেবকে ডাকেন এবং জানালার কাছে দাঁড়িয়ে কিছু কথা বলে ঘরে প্রবেশ করেন। হযরত মৌলভী সাহেব ফিরে এসে দাঁড়ান এবং বক্তৃতা আরম্ভ করেন। বক্তৃতা 10-15 মিনিটের বক্তৃতা ছিল, কিন্তু শুরু করেন এইভাবে, এর শব্দ আমার আজও মনে আছে। হযরত খলিফা আউয়াল বলেন যে দেখো, আজ তোমাদেরকে একটি ভয়াবহ কথা শোনাতে চাই। আমি নিজে বলছি না, বরং আমাকে আদেশ দেয়া হয়েছে এই কথাগুলো বলার জন্য। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেছেন যে এই কথাগুলো শোনাও সবাইকে। আমি তোমাদেরকে বলছি যে আজকে আমাদের ইমাম দোয়া করছেন যে শুষ্ক শাখা যেন কর্তিত হয়। মসীহ ইসলাম তাকে বলেন যে আমি এই দোয়া করছি যে এই সমস্ত শুষ্ক শাখা রয়েছে আমার উপবৃক্ষে তা যেন কাটা হয়, তাদের ইমদাদ ইমান দৃঢ় করতে চায় না, তারা যেন বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর হযরত খলিফা আউয়াল বলেন, মসীহ ইসলাম বলেছেন তোমরা অন্যদের মাথার উপর দিয়ে টপকিয়ে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না, খোদার নৈকট্য লাভ হয় তার কৃপার ফলে। কারো মাথার উপর টপকিয়ে যাবা, কাউকে কষ্ট দেবা আর চেষ্টা করবা যে কাছে পৌঁছে আমি খোদার নৈকট্য লাভ করব, তিনি বলে মানুষকে কষ্ট দিলে কখনো খোদার নৈকট্য লাভ হয় না, তা আল্লাহর কৃপায় লাভ হয়, সেই কৃপা সন্ধান করো। আজও আমি দেখেছি যে অনেকেই এমন আছে, অনেক শিক্ষিত মানুষ মানুষকে টপকিয়ে সামনে এসে যায়, যেখানে জায়গা পান সেখানে বসা উচিত, অন্যকে কষ্ট দেওয়া উচিত নয় বা অন্যের কষ্টের কারণ হওয়া উচিত নয়। দশটা দিনগুলোতে যেহেতু মানুষ ব্যাপক জনসমাগম হয়, তাই যারা প্রথমে আসেন তারা সামনে এসে বসবেন, যেন পিছনে যারা পরে যারা আসে তাদের পিছনে বসতে পারেন, মাঝখানে জায়গা খালি থাকা উচিত নয়, এর ফলে অন্যদেরকে কারো মাথার উপর দিয়ে টপকিয়ে আসতে হয়। হযরত গোলাম হোসেন সাহেব নারওয়ালের অধিবাসী, তিনি বলেন 1904 সনের জলসায় অংশগ্রহণের জন্য এই অধম অন্যান্য আহমদি জরি সরফরাজ খান লাহোরি মিয়া চারাগদ্দিন মরহুম চৌধুরী হাকিম সাহেব অনেকেই ছিলেন। রাতে অমৃতসরে পৌঁছেন গাড়িতে, রাতে কোন স্থানে বাটালায় নামি এবং কোন সাইয়েদের মসজিদে রাত অতিবাহিত করি, সকালে কাদিয়ান পৌঁছি। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম একটি দালানে বক্তৃতা করছিলেন মিয়া বশির আহমদ সাহেবের ঘরে, এখানে আগে অতিথিশালা ছিল। সূরা বাকারার প্রথম রুকু এবং সূরা দাহারের তাফসীর করছিলেন। নফসে আম্মারা বা বাধ্য আত্মা, নফসে লওয়ামা এবং নফসে মুতমাইন্নার ব্যাখ্যা করছিলেন। নফসে আম্মারা সেই নফস অবাধ্য আত্মা, সে আত্মাকে বলা যখন যে পর্যায়ে মানুষ শুধু পাপ করে, যখন মানুষ মানুষের পাপ ছেড়ে থাকে। নফসে লওয়ামা পাপও করায়, আবার নেক কর্ম হয়ে থাকে এর অধীনে। আর অনেক সময় নফসে আম্মারা এবং নফসে লওয়ামার পারস্পরিক সংঘর্ষ হয়, কখনো পাপ ছেয়ে যায়, কখনো পুণ্য। পুণ্য যখন ছেয়ে যায়, যদি সম্পূর্ণভাবে পুণ্য ছেয়ে যায় আর পাপ দূর হয়ে যায়, তাহলে নফসে মুতমাইন্নায় শান্তিপ্রাপ্ত পর্যায়ে মানুষ পৌঁছে, মানুষ তখন আর পাপ করে না, পুণ্যের সাথেই সম্পর্ক থাকে। নফসে মুতমাইন্নার ফলশ্রুতিতে নফসে আম্মারা এবং নফসে লওয়ামার কুস্তি হয়, কখনো এটি জয়যুক্ত হয়, কখনো অন্যটি, কখনো এটি উপরে, কখনো অন্যটি উপরে। এরপর আয়াত ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা তেলাওয়াত করেন, সূরা দাহারের আয়াত, যে আল্লাহর নেক বান্দারা এমন যে তাদেরকে এমন পেয়ালা দেয়া হবে যাতে কাফুর মিশ্রিত পানীয় থাকবে, কাফুরের বৈশিষ্ট্য থাকবে সেই পানীয়তে। এই তেলাওয়াতের পর বলেন যে যেভাবে কাফুরি পানীয় শীতলতা সৃষ্টি করে, একইভাবে যখন নফসে মুতমাইন্না বা শান্তিপ্রাপ্ত আত্মার শান্তিপ্রাপ্ত পর্যায়ে মানুষ যখন পৌঁছে, তখন প্রশান্তি লাভ হয়। এরপর এই আয়াত তেলাওয়াত করেন, ইউসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জঞ্জাবিলা, আর তাদেরকে এমন পানীয় পান করানো হবে যাতে জঞ্জাবিল বা আদ্রক মিশ্রিত থাকবে। ইনি বলেন যেভাবে জঞ্জাবিল বা আদ্রকের শরবত সুস্বাদু হয়ে থাকে, একইভাবে নফসে মুতমাইন্না লাভের পর পুণ্যকে মানুষ উপভোগ করে, পাপের দিকে মাথাও যায় না। এই রায় আমি বেশিরভাবে নিয়েছি এই জন্য যে হযরত মসীহ ইসলামের সাহাবিরা তার কথা কিভাবে শুনতেন, তা থেকে কিভাবে নিজেরা উপকৃত হতেন, কিভাবে তা মুখস্থ রাখতেন, এরপর অত্যন্ত সাদামাটা ভাষায় বর্ণনা করেছেন যেন অন্যরা পড়ে তা বুঝতে পারে। সুতরাং এই চেতনার সাথে জলসায় অংশগ্রহণকারী প্রত্যেক ব্যক্তিকে জলসা এবং জলসার বক্তৃতা শোনা উচিত, জ্ঞানে সমৃদ্ধ হওয়া উচিত, আধ্যাত্মিকভাবে লাভবান হওয়া উচিত, তার কথাগুলো স্মরণ রাখা উচিত, যেন সেই জ্ঞান এবং আধ্যাত্মিকতার বিস্তারের বা প্রসারের তারা কারণ হতে পারেন। হযরত ডাক্তার মোহাম্মদিন সাহেব বন্য হাসপাতালের ইনচার্জ ছিলেন, তিনি বলেন যে আমার মনে পড়ে 1905 সনে পত্রযোগে মসীহ ইসলামের হাতে বয়াত করি আর উপস্থিত বয়াত তার হাতে করেছি। 1905-এ পত্র 1905 সনে লেখা হয়েছে আর উপস্থিত বয়াত করেছেন ডিসেম্বরে, এপ্রিলে পত্রে আর ডিসেম্বরে উপস্থিত থেকে জলসার সময় বয়াত করেন। বয়স ছিল তখন 20 বছর। লাহোরের মেডিকেল কলেজে সাব অ্যাসিস্ট্যান্ট সার্জনের ক্লাসে পড়তাম, বয়াতের পর অনেকেই ছিল, একটা দীর্ঘ পাগড়ি সেখানে সব বিছিয়ে দেওয়া হয় যাতে মানুষ হাত রাখেন। বয়াতকারীদের ভিতর শেখ তাইমুর সাহেবও ছিলেন, শেখ সাহেব পূর্বেও বয়াত করেছেন কিন্তু আমাদের সাথেও বয়াত করেন। হযরত মসীহ ইসলামের হাতে শেখ সাহেবের হাত ছিল, শেখ সাহেবের হাতের উপর আমার হাত ছিল, হুজুর বয়াতের শব্দ পড়তেন, আমরা সমস্ত বয়াতকারীরা সেই শব্দ পুনরাবৃত্তি করতাম। বয়াতের পর হুজুর আলাইহিস সালাম দোয়া করেন, জলসার শেষে আমরা 5 জন ডাক্তার ক্লাসের ছাত্র ফিরে যাওয়ার অনুমতি চাই। হুজুর বলেন যে একটু দাঁড়াও, আল সিয়াদ পুস্তিকা তখন আসে ছেপে, বই তখন ভিজাই ছিল, তিনি আমাদেরকে এক একটি পুস্তিকা দেন, একই সাথে যাওয়ারও অনুমতি দেন। আমরা আলোসিয়ত পুস্তিকা নিয়ে লাহোর ফিরে আসি, লাহোর মেডিকেল কলেজ হসপিটাল অ্যাসিস্ট্যান্ট ক্লাস আমি এক ছাত্র ছিলাম। 1906-এর সূচনাতে কোনো কোনো অভিযোগের ভিত্তিতে স্ট্রাইক করে, কোনো কোনো কারণে স্ট্রাইক করে, এতে আহমদী মেডিকেল ছাত্ররাও অংশ নেয়। মসিম ইসলাম যখন এটা জানতে পারেন, হুজুর স্নেহ পরবশ একটি তাকিদপূর্ণ একটি নির্দেশ পাঠান, যে এমন বলেন যে এমন কার্যক্রমে অংশ নেওয়া জামাত ইসলাম বিরোধী এবং জামাতে আহমদিয়ার ঐতিহ্য বিরোধী কাজ, তোমরা সবাই ক্ষমা চেয়ে কলেজে প্রবেশ করো। একই সাথে মেডিকেল কলেজের প্রিন্সিপাল সাহেবকে লেখেন এবং সুপারিশও করেন যে আমাদের জামাতের ছাত্রদেরকে ক্ষমা করুন, আবার তাদেরকে ভর্তি করুন। পাঁচজন আহমদের ছাত্র ক্ষমা চেয়ে কলেজে ভর্তি হয়। এরপর পয়সা পত্রিকা মসির পাঁচ শিষ্য শিরোনাম একটা প্রবন্ধ লেখে হযরত মসিহ মওউদ আলাইহিস সালাম এবং জামাতে আহমদিয়ার বিরুদ্ধে অনেক আপত্তি করে। এরপর বাকি ছাত্ররা ক্ষমা চেয়ে কলেজে ফিরে আসে। উনি বলেন যে হুজুরের অনেক পত্র আমার কাছে ছিল, কিন্তু যুদ্ধের কারণে তা হারিয়ে যায়। যাই হোক, স্ট্রাইক সম্পর্কে আমাদের অবস্থান কি তা আমি ইতিপূর্বে অনেক খুতবায় স্পষ্ট করেছি। চৌধুরী গোলাম রসুল সাহেব বসরা, সারগোদা 99 উত্তর, তিনি বলেন ডিসেম্বর 1960 সনের জলসা সালানার ঘটনা। বৃহস্পতিবার সন্ধ্যায় জানা যায় যে হযরত মসিহ ইসলাম সকালবেলা বাহিরে ভ্রমণে যাবেন। তখন রীতি ছিল যে যখন জনসংখ্যা বেড়ে যেত তার চতুর্পাশে মানববন্ধনী করা হতো, হাত ধরে চেইন বানানো হতো, মানববন্ধনী করা হতো। আমি মৌলভী গোলাম মোহাম্মদ 99 উত্তরের অধিবাসী, চৌধুরী মিয়া খান সাহেব গোন্দল এবং চৌধুরী মোহাম্মদ সাহেব গোন্দল সাহেবের সাথে পরামর্শ করি যে বলি যে যদি আল্লাহ তাআলা তৌফিক দেন আপনারা যখন ভ্রমণে যাবেন আমরা মানববন্ধনে প্রস্তুত করব এবং এভাবে হুজুরকে ভালোভাবে দেখা সম্ভব হবে। সকালে ফজরের নামাজের পর সবাই হুজুরের জন্য বাজারে একত্রিত হয়। আমরা জানতাম না হুজুর কোন দিক থেকে বাজারে আসবেন, কিন্তু যে দিক থেকে আওয়াজ আসত যে তিনি এদিকে বাইরে যাবেন, মানুষ সেইদিকে ছুটে যায় পতঙ্গের ন্যায়। কিছুক্ষণ এইভাবে হইহুল্লা হতে থাকে। শেষের দিকে জানা গেল হুজুর উত্তর দিক থেকে রেতিছাল্লার পথে বাহিরে ভ্রমণের জন্য যাবেন। আমরা যারা পূর্বেই প্রতীক্ষিত ছিলাম কাপড় কোমরে বেঁধে প্রস্তুতি নিয়ে, যখন হুজুর বাজার থেকে বাহিরে আসবেন আমরা বন্ধনী প্রস্তুত করে তাকে মাঝে রাখব। আমরা প্রস্তুতি নিচ্ছিলাম, হঠাৎ করে দেখি যে এক বিশাল জনগোষ্ঠীর মাঝে তিনি আসছেন। সেই এতে আমাদের যা ইচ্ছা ছিল তা পরিপূর্ণ হয়নি। আর রেতিছাল্লার পশ্চিম দিকে একটা লেচুর বৃক্ষ ছিল, তার নিচে তিনি দণ্ডায়মান হন। সেখানে মানুষের সাথে তিনি করমর্দন করেন। কেউ বলল যে হুজুরের জন্য চেয়ার আনা হোক। তিনি বলেন যে আল্লাহ তাআলা আমাকে পূর্বেই বলে রেখেছেন যে ব্যাপক জনসমাগম হবে, অনেক মানুষ তোমার কাছে আসবে। পাঞ্জাবিতে মনে হয় কথা হচ্ছিল, কিন্তু তিনি বলেন যে তুমি আল্লাহ তাআলা আমাকে বলেন যে তুমি ক্লান্ত হবে না। তিনি বলেন আজও এই এলহাম কত মহিমার সাথে এলহাম পুরা হচ্ছে, এ দেশের অগণিত মানুষ এখানে আসছে যথা শোনার জন্য। আরবি এলহামের অনুবাদ হুজুর শোনালেন। বা হযরত মসিহ ইসলাম এইভাবে বর্ণনা করেছেন, হযরত মৌলভী মোহাম্মদ দিন সাহেব পিতা মীর মোহাম্মদ খান সাহেব বলেন যে জলসায় হযরত আকদাস খানের বক্তৃতা করতে দেখেছি। নির্দিষ্ট কোন সময় থাকত না, যখন ইচ্ছা করতেন তখন ঘোষণা করা হতো। মিয়া বশির আহমদ সাহেবের ঘরে জলসা হচ্ছিল, তিনি কাঠের সিঁড়ি বেয়ে আসেন যা দালানের ভিতর ছিল, জীবন উৎসর্গ করার নসিহত করেন। তখন জলসার বক্তৃতা জীবন উৎসর্গ করার কথা বলেন। মসজিদে আকসায় জলসার উদ্দেশ্যে তার বক্তৃতার জন্য একটা চেয়ার রাখা। বক্তৃতায় বলেন যে প্রত্যেক ব্যক্তি যারা এখানে আছেন তারা প্রত্যেকেই আমার সত্যতার নিদর্শন। অতএব আজও এখানে যারা জলসায় আছেন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসেছেন, তারা হযরত মসিহ মওউদ ইসলামের সত্যতার নিদর্শন। আর এই সত্যতার নিদর্শন প্রমাণিত হওয়ার জন্য আমাদের ভিতর সেই পবিত্র পরিবর্তন আনতে হবে, যার জন্য যে উদ্দেশ্যে হযরত মুসা আলাইহিস পৃথিবীতে এসেছেন। হযরত আকদাসের বক্তৃতায় ধারাবাহিকতা থাকতো, প্রথমে আওয়াজ কিছুটা ধীমা হতো, তারপর উঁচু হতো, বক্তারা বক্তৃতায় কোনো কোনো বাক্যের উপর জোর দেয়, কিন্তু তার অভ্যাস এমন ছিল না। কোরআনের আয়াত বড় সাদামাটা ভাবে পড়তেন, হাতে বা আঙ্গুলের মাধ্যমে ইশারা করতেন না, লাঠি হাতে নিয়ে দাঁড়াতেন, কখনো উভয় হাত তারপর রাখেন। তাঁর বক্তৃতা অত্যন্ত আকর্ষণীয় হতো, বড় ঠান্ডা মাথায় ধীরে ধীরে বক্তৃতা করছেন, যেন একটি ন্যাচারাল মেশিন ছিল যা প্রকৃতির বা কুদরতের হাত, আল্লাহর হাত কাজ নেয়ার জন্য বসিয়েছেন। সুফি নবীবক সাহেব বলেন যে 1891 সনের জলসা জলসায় উপস্থিত ছিল 80 জনের মতো, আমিও ছিলাম। সকাল 10টায় চায়ের পর ঘোষণা করা হয় যে সবাই মসজিদে আকসাতে পৌঁছে যান নির্দেশ অনুসারে, আমিও সবার সাথে সেখানে যাই। আমার সৌভাগ্য, আমার জন্য আল্লাহ তাআলা এই মনোনীত ব্যক্তির জামাতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য এই দিনে নির্ধারণ করে রেখেছিলেন। তখন মসজিদ তত প্রশস্ত ছিল না যতটা আজ। সবার পর হযরত মুসা আলাইহিস সালাম নিজে আসেন জলসায়। মৌলভী আব্দুল করিম সাহেব রাজিয়াল্লাহ আনহুকে আসমানি ফয়সালা শুনানোর জন্য নিযুক্ত করা হয়, কিন্তু আমার জন্য এটি বিস্ময়কর ব্যাপার ছিল, কেননা হযরত আকদাসের চেহারায় মোবারক এবং তার পোশাকের দিকে তাকালাম তো সেই চেহারা এবং সেই পোশাকে ছিল যে চেহারা আমি ছাত্র জীবনে স্বপ্নে দেখেছি। উপস্থিত জনতা মনোযোগ সহকারে আসমানি ফয়সালা শুনছিলেন, আমি আমার চিন্তার জগতে নিমজ্জিত ছিলাম এবং ভাবছিলাম যে এটি সেই যতীনমণ্ডিত চেহারা যাকে আমি আমার ছাত্র জীবনে স্বপ্নে দেখেছিলাম। হযরত সৈয়দ জাইনুল আবেদিন ওলিউল্লাহ শাহ সাহেব বলেন যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম যখন হযরত মসীহ মওউদের প্রতি তার মৃত্যু সম্পর্কে এলহাম হচ্ছিল সেই যুগের ঘটনা। মসজিদে আকসায় জলসা সালানা অনুষ্ঠিত হয়। হুজুর এই জলসায় নামাজ সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে সূরা ফাতেহার ব্যাখ্যা করেন, তাতে ওবুদিয়ত বা বান্দা কিভাবে হওয়া যায় এই বিষয়ের উপর আলোকপাত করেন এবং বলেন যে এক বান্দা যখন সত্যিকার অর্থে খোদার বান্দা হয়ে যায় তখন তার অবস্থা এক লোহার টুকরার ন্যায় হয়ে যায়, যেভাবে লোহার টুকরা আগুনে পড়ে অঙ্গারের রূপ নেয়, একইভাবে ঐশী বৈশিষ্ট্যে ঐশী গুণাবলীতে বান্দা গুণান্বিত হয়। যেভাবে লোহার টুকরা আগুন হয় না, বৈশিষ্ট্যের দিক থেকে লোহাই থাকে, সাময়িকভাবে আগুনের বৈশিষ্ট্য তাতে সৃষ্টি হয়, একইভাবে এক বান্দা সত্যিকার অর্থে বান্দা বা মানুষই হয়ে থাকে কিন্তু তার ভিতর ঐশী গুণাবলী কাজ করে। এমন বান্দার ইচ্ছা তার নিজের ইচ্ছা হয় না, বরং ঐশী ইচ্ছার সাথে তার সমস্ত উঠা বসা গতিবিধির সংশ্লিষ্টতা থাকে, মেল থাকে। এমন অবদিয়ত বা এ ধরনের বান্দা হওয়ার চেষ্টা আমাদের প্রত্যেকের করা উচিত, এটি প্রকৃত মোমেন হওয়ার প্রমাণ এবং মোমেন হওয়ার পরিচায়ক। এমন বান্দা সৃষ্টির জন্য মুসলিম মদ এসেছেন। হযরত মৌলভী ইব্রাহিম বাকাপুরি সাহেব বলেন যে মনে হয় 1906 সনের জলসা সালানায় হযরত মুসলিম ইসলাম তার মৃত্যুর কথা বলতে গিয়ে বলেন যে আমার মৃত্যু সন্নিকটে, আমি যখন আমার জামাতের অবস্থা দেখি আমার সেই মায়ের মতো দুঃখ হয় যার 2-3 দিবসীয় বাচ্চা মৃত্যুশয্যায় শায়িত, কিন্তু খোদার প্রতিশ্রুতির উপর আমার দৃঢ় বিশ্বাস আছে যে তিনি আমার জামাতকে ধ্বংস করবেন না, এটি আমার হৃদয়ের প্রশান্তি। আল্লাহ তাআলা তার প্রতিশ্রুতি রেখেছেন এবং মুসলিমদের জামাত প্রতিদিন উন্নতি করছে, প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু শুধু সংখ্যা বৃদ্ধি পাওয়াই যথেষ্ট নয়, আমাদের ইমানের এবং আমাদের আধ্যাত্মিকতার ব্যাপারে আমাদের চিন্তা করতে হবে এবং সেক্ষেত্রে উন্নতির ব্যাপারে সচেতন থাকতে হবে। নিজেদের ইমান এবং ভবিষ্যৎ প্রজন্মের ইমানকে রক্ষা করার জন্য প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণ আমাদের চেষ্টা করতে হবে যে ইমান শুধু আমাদের জীবন পর্যন্ত যেন সীমিত না হয়, বরং ভবিষ্যৎ প্রজন্মেও যেন তা ইমান সৃষ্টি করতে পারে, ইমান সৃষ্টির কারণ হয়, আর এর জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা রেখে যেতে হবে, যেন মসীহ মওউদের দোয়া থেকে কল্যাণমণ্ডিত প্রজন্ম যেন সবসময় সৃষ্টি হতে থাকে এবং তার দুশ্চিন্তা যেন দূর করার কারণ হয় তারা। আর এর ফলেই আল্লাহর সাথে সম্পর্ক আমাদের ক্রমশ দৃঢ় হবে। সাহাবাদের যে সমস্ত ঘটনাবলী আমি বর্ণনা করলাম তা এই জন্য করেছি যেন আমাদের সামনে কিছু দৃষ্টান্ত, কিছু উদাহরণ থাকে আর বিভিন্নভাবে যেন আমরা বুঝতে পারি যে কিভাবে মসিহ মওউদের প্রতি সাহাবারা স্বীয় ভালোবাসা প্রকাশ করতেন, হযরত মসিহ মওউদ ইসলামের তাদের সাথে কেমন সম্পর্ক ছিল, কি আধ্যাত্মিক বিপ্লব ছিল তা, যার জন্য পতঙ্গ সবসময় প্রদীপের চতুর্পাশে সমবেত থাকত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমরা যেন এই মানে ক্রমশ উন্নতি করতে পারি। কখনো এমন কোন কাজ আমাদের হাতে না হয় যা খোদার অসন্তুষ্টির কারণ হতে পারে।
ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكره